দর্শক শ্রোতা, রমজান মাহে সিয়াম অনুষ্ঠানে আপনাদেরকে আবারও একবার জানাই স্বাগতম। আর আপনাদেরকে জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনার লিখিত রিসালা জিয়ায়ে দুরূদ ও সালাম এর মধ্যে তিরমিজি শরীফের একটি হাদিসে মোবারকা বর্ণনা করেন। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি হবে সেই যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আজকের অনুষ্ঠানের শুরুতেই কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শ্রবণ করি।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণ প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি আমার জন্য নিয়ত করতেছি আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে কোরআনে পাকের তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে আদবের সাথে খুব মনোযোগ সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করবেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। صدق رسوله النبي الكريم
صلوا على الحبيب صلى
الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা রমজান মাহে সিয়াম আজকের অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআনুল করিমের তেলাওয়াত শ্রবণ করলাম আসুন আমরা এখন শ্রবণ করব মহান রব্বুল আলামিনের প্রশংসা হামদে বারি তাআলা
نية المؤمن خير من عمله مؤمن نيوت تر عمل থেকে উত্তম মাদিন চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আমরা হামদ নাচ শ্রবণ করার পূর্বে ভালো নিয়ত করে নি আমি নিয়ত করছি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি নিয়তে হামদ নাচ পাঠ করব আপনারাও নিয়ত করে নিন যতটুকু আপনাদের হৃদয়ে ইখলাস আসে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে কালাম শ্রবণ করবেন আল্লাহু 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 আল্লাহু
তুমি মালিক জনস্থলে
Oh, Allah.
তাসবিহ সকলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ 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 ক্ষমা করে করে দাও আত্তার কে মোলা দোহায় তোমার সে প্রিয় সত্তার যিনি সব নবীদের সরদার যিনি সব নবীদের সরদার ইয়া আল্লাহ ইয়া
শ্রবণ করলাম, তারপর আমরা মহান রব্বুল আলামিনের প্রশংসা হামদে বারি তালা শ্রবণ করলাম, যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামতের অধিকারী করেছেন। আমরা আমাদের চারপাশে যত নিয়ামত আমরা দেখতে পাচ্ছি, এই নিয়ামত যিনি আমাদেরকে দিয়েছেন সে রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি আমরা প্রশংসা করি, নিয়ামতের শুকরিয়া আদায় করি, কালামে পাকের মধ্যে রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করব, এর মাধ্যমে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে রহমত পাবো, বরকত পাবো, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমরা নিরাপত্তা লাভ করতে পারবো। এই চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে একটি বিষয় আমরা আলোচনা করব, যেহেতু আমাদের প্রশ্নের সাথে একেবারে সংশ্লিষ্ট, তা হচ্ছে যে মা সাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওরস মোবারক।
ইমরান ভাই, সুবহানাল্লাহ, এমন এক মহীয়সী নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ইতিহাস লিখে কেউ বক্তব্য দিয়ে শেষ করতে পারবে না, যার জ্বলন্ত প্রমাণ জাবালে নূর, যেখানে আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা, যাকে বলি জাবালে নূর হেরা গুহা, ওই হেরা পর্বতে যেখানে সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন অবতীর্ণের সেই জায়গা হচ্ছে জাবালে নূর বা হেরা গুহা। সেখানে আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ধ্যানে মগ্ন হতেন, আর একজন নারী হয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে হেঁটে, আজও যদি কোনো হাজি সাহেবান, মানে কেন আমি এই কথাটা উল্লেখ করছি, কোরবানির যে বিষয়টা, কোনো হাজি সাহেব যদি এখনো যায় সেখানে, দিনের বেলা সেখানে উঠে না, সূর্যাস্তের পর কিংবা ফজরের পূর্বে সেখানে যাত্রা শুরু করে, উঠতে এখনো এক দেড় ঘন্টা কম বেশ, এক থেকে দেড় ঘন্টা সময় লাগে। সেখানে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিনিয়ত আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে সেখানে উঠতেন। আর মা খাদিজা ছিলেন ওই মহান সত্তা, ওই মহান নারী যিনি আরবের সম্ভ্রান্ত পরিবারের সম্পদশালী নামি দামি নারীদের অন্যতম পদ প্রদর্শক ছিলেন। তিনি তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন তিনি গুণকীর্তন শুনলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজু পেশ করলেন, আপনি আমার ব্যবসাকে পরিচালনা করেন। যখন ব্যবসার দেখলেন সততা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখলেন, দেখার পর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে প্রথম হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহের প্রস্তাব দিলেন। অতঃপর বিভিন্ন ঘটনা, বিবাহ সম্পন্ন হলো। এই যে বিশাল সম্পদ, এই সম্পূর্ণ সম্পদকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি কদমের মধ্যে উচ্ছেদ করে দিলেন।
সুবহানাল্লাহ।
ইসলাম প্রতিষ্ঠার লগ্নে মা খাদিজা রাদিয়া হুজুর সালামের হাদিসে কারিমা, যা সারাংশ আমি আরজ করছি, যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ যে পরিমাণে আমাকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, এমন অন্য কারোর সম্পদ আমাকে সাহায্য করে নাই।
মাদিনী মুজাকারায় শেখ তরিকাত আমির আল সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া এই হাদিস শরীফ বর্ণনা করতে লাগলেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে ওই মুহূর্তে সহযোগিতা করেছেন যখন আমার সহযোগিতার ভুল প্রয়োজন ছিল,
পৃথিবীর কেউ ছিল না সেখানে সহযোগিতার জন্য। আমার প্রিয় আকাশ জাহিরি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্যকারী না, কিন্তু আমি জাহিরি সৃষ্টি জগতের কথা বলছি, মানুষের কথা বলছি, যে যেখানে পৃথিবীর কেউ ছিল না সাহায্যকারী, এক মহান সত্তা দাঁড়িয়ে ছিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে, সে ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। যদি আমরা তার প্রশংসা করতে থাকি, তার শুকরিয়া করতে থাকি, ইমরান ভাই, আমাদের জীবন সমাপ্ত হবে, কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুরবানির কথা শেষ হবে না।
মাশাআল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমাদের ইসলামী বন্ধুদের জন্য শিক্ষার অসংখ্য মাদিনী ফুল রয়েছে, আমরা স্টাডি করব, পড়ব। ইনাদের জীবনী পড়ার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করব, আমরা এর দিক নির্দেশন আমরা পেয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকে যে অনুষ্ঠান রমজান মাহে সিয়াম, এই অনুষ্ঠান আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রতিদিনের ন্যায় রমজান মাহে সিয়াম অনুষ্ঠানে আজকেও আমরা একটি আলোচনার বিষয় নিয়েছি, আর আজকে আমাদের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে যে ইসলাম ও বিবাহ। এই ইসলাম ও বিবাহ আমার এই যে বিষয়, বিবাহ যে বিষয়টা, আজকে এই বিষয় নিয়ে আমরা সকলেই অবগত, আমাদের সমাজের মধ্যে এক হাই হুতাশ, অর্থাৎ আমাদের সমাজের মধ্যে মানুষ এই বিষয়টাকে নিয়ে এক পরেশানগ্রস্ত, যদি আমরা বলি তাহলে ভুল হবে না। কেন, এর কারণ কি, যে বিবাহ এটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাদিস মুবারাকা, যে বিয়ে বিবাহ হচ্ছে ইমানের অর্ধেক, যে আমলের মাধ্যমে, যে কাজের মাধ্যমে একজন মানুষের ইমানের পূর্ণতা হাসিল হয়। আজকে আমাদের সমাজের বিবাহ যে অবস্থা, আলহামদুলিল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা উভয় দিক, যেমন ইসলামী পদ্ধতি আর আমাদের সামাজিক যে কুপ্রথা, এই সকল বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আজাল আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে মাদিনী ফুল শ্রবণ করব। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয় জানার জন্য আপনাদেরকে থাকতে হবে আজকে মাদিনী চ্যানেলের সঙ্গে। আপনি মাদিনী চ্যানেলের সঙ্গে থাকুন, মোবাইল লিগে দাওয়াত ইসলামী, ইসলামের রোশনিতে যে মাদিনী পুল পেশ করে ওই মোতাবেক আমরা আমাদের জীবনকে আমরা পরিচালনা করব, আমরা আলোচনাতে যাব। মোবাইল লিগে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে জহিরুল ইসলাম ভাই থেকে আমরা আজকের বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব।
বিবাহ,
জি,
আসলে বিবাহ বলতে আমরা কি বুঝি, বিবাহ হচ্ছে নারী পুরুষ একে অপর থেকে উপকৃত হওয়া এবং আদর্শ পরিবার ও নিরাপদ সমাজ গঠনের উদ্দেশ্যে পরস্পর চুক্তিবদ্ধ হওয়া। এই সংজ্ঞা থেকেই আমরা জানলাম, বুঝতে পারি যে বিবাহের উদ্দেশ্য কেবল ভোগ নয়, বরং এর সঙ্গে আদর্শ পরিবার, আলোকিত সমাজ গড়ার একটি প্রত্যয়। বিবাহ একটি কারণে ঘটছে না, পরবর্তী জেনারেশন সৃষ্টি, একটি আলোকিত সমাজ বিনির্মাণ, এই বিবাহের উদ্দেশ্য রয়েছে।
আচ্ছা, আমরা চাচ্ছি যে আজকে এই বিবাহ, বিবাহের পূর্বে যে বিবাহের নিয়ত, যে এইসব
কেন করব,
কেন করব,
জি,
নিয়তটা কি হওয়া উচিত,
বিবাহের কি তাৎপর্য আছে,
জি,
তাৎপর্য কেন। যেমন এইভাবে বিবাহ একটি বৈধ প্রশংসনীয় কাজ, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির ক্ষেত্রে এই যে গুরুত্ব অপরিসীম, বিয়ে করা নবী ও রসুল আলিহিম সালামদের সুন্নাত, অসংখ্য প্রায় রসুল নবীগণ কি করেছেন, বিবাহ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম নিজেই বিবাহ করেছেন এবং এই ব্যাপার উদ্বুদ্ধ করেছেন, যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, আমি নারীকে বিবাহ করি, অতএব যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলভুক্ত নয়। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের বিবাহ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। নফল ইবাদতের চেয়ে উত্তম বিবাহ, কারণ এর মধ্য দিয়ে অনেক মহৎ গুণের বিকাশ ঘটে এবং অবর্ণনীয় কল্যাণ প্রকাশ পায়। কারো কারো ক্ষেত্রে বিবাহ করা কখনো কখনো সেটা ওয়াজিব হয়ে যায়, যেমন যদি কেউ বিবাহ না করলে হারাম কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তবে নিজেকে পবিত্র রাখতে এবং হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্য তার বিবাহ করা ওয়াজিব হয়ে দাঁড়ায়। তো যে বিবাহ, এটা কয়েকটা ক্ষেত্র আছে, কখনো ওয়াজিব, কখনো সুন্নাত, কখনো আবার হারাম হয়ে যায়। হারাম কখন হয়? যখন আমি শারীরিকভাবে এবং অর্থনৈতিকভাবে অসামর্থ্যবান তখন। আর ওয়াজিব কখন? যখন আমি সামর্থ্যবান শারীরিক এবং অর্থনৈতিকভাবে, এবং যদি আমি না করি তখন গুনাহের মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তখন। আর আমি শারীরিক এবং অর্থনৈতিকভাবে সামর্থ্যবান কিন্তু আমার দ্বারা ফেতনার আশঙ্কা নেই, তখন হচ্ছে সেটা সুন্নতে কারিমা। তো আমরা যখন বিবাহ করব, এটা কেউ কিন্তু বলতে পারবে না যে এটা বিবাহ তোমার উপর ফরজ কিংবা ওয়াজিব বা সুন্নাত। এটা কিন্তু যেটা সেই অনুভব
করতে
পারবে, সে সামর্থ্যবান কিনা শারীরিক ভাবে এটা অন্য কেউ বলা সম্ভবপর না। অর্থনৈতিক ব্যাপার থাকতে জানতে পারে, তো সে ফিতনার জড়াবে কিনা সে নিজেই জানে, অন্য কেউ এটা বলতে পারবে না। তো আমরা আমাদের সমাজের মধ্যে একটা বিষয়ে সুন্নত আদায় করেছে, এবারে যদি একটা কথা বলি যে বিবাহ মানে সুন্নত আসলে সেটা ঠিক না, কারণ সুন্নত হতে পারে ওয়াজিব হতে পারে। তো বিবাহ যখন আমরা আমাদের চিন্তা চেতনার মাঝে আসবে তখন আমাদের নিয়ত করা, যেটা আপনি বলেন, কেননা বলা হয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি,
আর যেহেতু এটা অনেক বড় একটা কাজ
অনেক, এবং বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়তের উপর নির্ভর করবে। এইটা বলা হয়েছে যে এটা এরকম যে আমি এই নিয়তে বিবাহ করছি যে আমার এই বিবাহের ফলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতির সংখ্যা বৃদ্ধি পাবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে তিনি গর্ব করবেন,
সুবহানাল্লাহ,
আমার এই বিবাহের মাধ্যমে আমি গুনাহ থেকে বেঁচে থাকবো, সুন্নতে রসুলের উপর আমল করব, এই বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা যে আমাদেরকে সন্তান সন্ততি দিবে তার আল্লাহ তাআলা ইবাদত করবে তার সওয়াব আমি, মানে এর মাঝে অসংখ্য নিজাত।
অনেক সময় শোনা যায় যে এখন বিয়ের পর যখন বিয়ে করবো তো নিয়ত করার কি আছে, এখানে অনেক সময় আলোচনা আসে, কিন্তু আসলে যে নিয়তের যে বিষয়টা,
নিয়ত ছাড়া যদি আমি কোনো কাজ করি, বলা হয়েছে যেটা যে আমি যদি সওয়াবের নিয়ত ছাড়া ওযু করি, ওযু হবে কিন্তু সওয়াব থেকে
বঞ্চিত
হয়ে যাব। তো আমি বিবাহ তো করলাম সবকিছু, এই বিবাহ করতে গিয়ে আমাদের কত থাকা খরচ সব দিকে, কিন্তু আমি কেন কোন প্রকৃত ব্যবসায়ী কিন্তু কোন কাজ কোন ব্যবসা লাভ ছাড়া
করে না।
একজন প্রকৃত মুমিন প্রকৃত মুসলমান কোন কাজকে ইবাদত ছাড়া করবে না, সওয়াবে ছাড়া করবে না। তো বিবাহটা হচ্ছে একটা সর্ব অনেক বড় একটি ইবাদত, যেটা কখনো ওয়াজিব হয় কখনো সুন্নাত হয়, ঠিক না? সেই দৃষ্টিকোণ থেকে আমাদের নিয়তটা একটা বড় ফ্যাক্ট।
আর আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যে আমরা আমাদের অনুষ্ঠানে যে আলোচনার বিষয় নিয়েছি ইসলাম ও বিবাহ, আমরা নাতকে ইসলামী বাড়ি থেকে নাতে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শ্রবণ করব।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া জীবনে হবে কি তোমার দিদার রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার রাসূলুল্লাহ, আশা রয়েছে
হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের অনুষ্ঠানের আলোচনার যে বিষয় ইসলাম ও বিবাহ, ইনশাআল্লাহ জবাদাল আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আজকের বিষয় ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করব। জাকির ভাই, আমাদের অনুষ্ঠানে যে বিবাহের যে বরকত, যে ফজিলত, এ সম্পর্কে ইনশাআল্লাহ জবাদাল আমরা মাদানী ফুল শ্রবণ করি।
আসলে বিবাহ ইসলামের মধ্যে অনেক বড় এক নিয়ামতের কাজ। বিবাহকে বলা হয়েছে দুইটা ফ্যামিলিকে, দুইটা সংসারকে মিলিয়ে দেওয়া, অর্থাৎ ছেলের পক্ষ ফ্যামিলি আর মেয়ের পক্ষ ফ্যামিলি, দুই ফ্যামিলিকে মিলিয়ে দেওয়া, এটাকে বিবাহ বলা হয়। আর বিবাহ যদি সেটা ইসলামিক নিয়ম অনুসারে না হয়, তখনই সেই বিবাহের মধ্যে ওই সংসারের মধ্যে বিভিন্ন ধরনের ঝামেলা চলে আসে। কেননা তারা সুন্নাত মোতাবেক যেভাবে হুকুম রয়েছে বিবাহ সাদির মধ্যে কার্যকলাপ গুলো করা, এই পন্থাগুলো অবলম্বন না করার কারণে তাদের ফ্যামিলির মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ব্যাপারে চারটি হাদিসে মোবারকা এখানে বর্ণিত রয়েছে। শাইখ তরিকত আমির আহলে সুন্নাত তার নিজের লিখিত কিতাব নেকির দাওয়াতের 418 পৃষ্ঠার মধ্যে সেই হাদিসে মোবারকা গুলো নকল করেন। যেমন সওয়াবুল ঈমান চতুর্থ খণ্ডে রয়েছে, যে ব্যক্তি আমার তরিকা, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার তরিকাকে ভালোবাসে সে আমার সুন্নতের উপরে চলে, আর আমার সুন্নতগুলোর মধ্যে একটি হলো বিয়ে করা। এরপরে বুখারী শরীফের তৃতীয় খণ্ডের মধ্যে বর্ণিত রয়েছে, চারটি বিষয়ের উপর ভিত্তি করে কোন মহিলাকে বিয়ে করা যায়। নাম্বার এক সম্পদ, নাম্বার দুই বংশ, নাম্বার তিন সৌন্দর্য, নাম্বার চার দিনদারি। এই চারটা বিষয় দেখে বিয়ে করে। নাম্বার তিন, তোমাদের কেউ যখন বিয়ে করে তখন শয়তান বলে, হায় হায়, আদম সন্তানটি আমার কাবু হতে তার দুই তৃতীয়াংশ দিন সুরক্ষিত করে নিল। এরপরে আসছে চার নম্বর হাদিস, এখানে নকল করা হয়েছে, যে ব্যক্তি এতটুকু সম্পদের মালিক যে বিয়ে করতে পারবে কিন্তু বিয়ে করলো না সে আমার দলভুক্ত নয়। এই যে বিয়ের ফজিলাতের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সুন্নাত বিয়ে করা আমার সুন্নাত, আর যে বিয়ে করবে না এই সুন্নাত থেকে বিরত থাকবে তবে সে আমার দলভুক্ত নয়। এখন সমাজের মধ্যে অনেককে দেখা যায় ইমরান ভাই, যে মা বাবা যারা আছে বিশেষ করে সন্তানের বয়স বাড়তেই আছে, কারো কারো ছেলের বয়স 30 বছর 35 বছর অতিবাহিত হয়ে গেছে,
প্রতিষ্ঠিত হয় নাই,
নিজের পায়ে দাঁড়ায় নাই এখনো, এইরকমের কিছু কথা শব্দ আমাদের সমাজের মধ্যে আছে। কিন্তু মা বাবা এটা চিন্তা করে না, আমার বিয়ে ছেলের বিয়ের বয়স কখন হয়েছে আর এতটা বছর সে অতিবাহিত করলো, কিভাবে অতিবাহিত করলো।
কিন্তু বাবার উপর কিন্তু ইমরান ভাই এটা ওয়াজিব অবদারিত দায়িত্ব যে সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়, সামর্থ্যবান থাকে, তখন তাকে বিবাহ করিয়ে দেয়া, মেয়েকে বিবাহ দিয়ে দেয়া। যে কথাটা আমাদের জাকির ভাই উপস্থাপন করলেন, এটা আমরা বলতে পারি আমাদের সামাজিক রোগ। আজকে আমরা কিন্তু সম্পদ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছি, এখন আমাদের সংখ্যা কিন্তু যাকাত দেনেওয়ালার সংখ্যা কিন্তু বেশি, যে দিতে পারে সামর্থ্যবান, আর গ্রহণকারীর সংখ্যা কিন্তু কমে গেছে আনুপাতিক হারে বাংলাদেশের।
জি,
আর আজকে আমরা মানে ওই পরিমানে যাওয়ার পরে আমরা বলি সামর্থ্যবান নয়, একটা আমার ছেলেটা যতক্ষণ পর্যন্ত বাড়ি না করে কিভাবে বিবাহ করাই, ব্যাপারটা কিন্তু এরকম।
জি,
আসলে এটা কি ইসলামী শরীয়ত আমাদেরকে বলছে না? দেখেন, এর কারণে আজকে আমরা আমার সন্তানকে গুনাহের মধ্যে আমি ঢেলে দিচ্ছি, আজকে আমরা বিবাহকে কঠিন করে ফেলেছি বিভিন্ন ভাবে।
আসলে আসবো আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারকা, যদি কোনো ব্যক্তি সন্তান উপযুক্ত হলো আর তার উপযুক্ততার সময় যদি বিয়ে দেওয়া না হয়, ছেলে হোক অথবা মেয়ে হোক, যদি বাবা থাকে প্রথম বাবার দায়িত্ব, আর এর দ্বারা যদি তারা কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয় এর গুনাহের ভাগিদার তার মা বাবা,
সেই
অংশীদার। আর যদি বাবা না থাকে তাহলে বড় ভাই
অভিভাবক
অভিভাবক হিসাবে। তাহলে এই যে মোবাইল লিগে দাওয়াত ইসলামে প্লাস এই যে আমরা হাদিসে মোবারকা শুনলাম, আসলে যে এখানে যে আমাদের যে দায়িত্ব আমাদের যে কর্তব্য, আমরা যে কখন কোন কাজ কিভাবে করব ইসলাম আমাদেরকে বাতিয়ে দিয়েছে।
ফজরের টাইমে আমাকে ফজরের নামাজ পড়তে হবে, আমি যদি ফজরের সময় উঠে আমি বলি জোহরের নামাজ আদায় করবো তাহলে কিন্তু
হবে না।
রমজান মাসে রোজা রাখতে হবে, আমি যদি বলি শাওয়াল মাসে গিয়ে ফরজ রোজা আদায় করবো তাহলে কিন্তু
হবে না।
সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, আমাদেরকে রুলস দিয়ে দিয়েছেন, কিন্তু আমি যদি আমার মতো চাহিদা করে সেটাকে প্রয়োগ করতে যাই তখনই ঘটে হিতে বিপরীত,
তখন ক্ষতি ছাড়া আর কোনো উপায়
থাকে না।
আমরা ইনশাল্লাহ মোবাইল লিগে দাওয়াত ইসলামের থেকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ শুনবো, আমাদের মাঝে কল ইনশাল্লাহ কল শ্রবণ করবো, তারপর ইনশাল্লাহ। জি
আসসালামু
আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বাংলার অনুষ্ঠান রমজান মাহে সিয়াম, এতে একটা বিষয় হচ্ছে ইসলাম ও দীন। এই অনুষ্ঠানে আমার একটু জানার বিষয় ছিল, যেমন বর্তমানে আমাদের সমাজে দেখা যায় যে বিবাহের মধ্যে পাত্রীপক্ষরা দেখে যে পাত্র কি চাকরি করে, কত টাকা বেতন পায়, আবার বিবাহের মধ্যেও কিছু কথা উঠে আসে যে অনেক টাকা কাবিন রাখা হয়। তো আমার জানার বিষয় হচ্ছে যে ইসলামে কাবিনের বিষয়টা কি আছে, এবং ইসলামে যে পাত্রপাত্রীর মধ্যে যে পাত্রপক্ষ পাত্রপক্ষের যে দেখার বিষয়গুলো থাকে, তো এগুলো আমাদের ইসলামী শরীয়ত ভাবে কি আছে, এটা একটু বুঝে বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মারহাবা। আমরা যাচ্ছি আজকে আমাদের আলোচনাতে, যে শুরুতে পাত্র এবং পাত্রী যে দেখার বিষয়টা, যেমন আমাদের আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা হাদিসে মোবারক শ্রবণ করলাম, যখন একজন কন্যা সন্তান দেখা হয় যে চারটি বিষয়, এই বিষয়ে কিছু আমাদের
নিঃসন্দেহে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে স্পষ্ট যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দিক নির্দেশনা দিয়েছেন, তুমি কেমন পাত্রীকে বিবাহ করবে, তার সম্পদ, তার বংশ, তার সৌন্দর্য, তার দিনদারি। আবার অন্য হাদিসে কারিমের মধ্যে আসছে দিনদারিকে তুমি অগ্রাধিকার। আমরা কিন্তু বর্তমানে দিনদারিকে অগ্রাধিকার দেই না, আমরা দিই তার বাবার মাল কতটুকু আছে, ইনকাম কতটুকু আছে, টাকা কতটুকু আছে, আবার কেউ দেয় হচ্ছে সৌন্দর্যটা।
জি,
কিন্তু এটা আমরা দেব এটা কিন্তু না বলা হয় নাই।
না, এখানে কিন্তু হাদিসে পাকের মধ্যে এটাও আসছে, এখানে যেমন এই হাদিসের মধ্যে যে চারটা বিষয় অন্য হাদিসের মধ্যে আলাদা ভাবে, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কোন মহিলাকে শুধু সৌন্দর্যের কারণে বিয়ে করো,
বিবাহ করিও না,
আবার কোন মহিলাকে শুধু তার সম্পদের কারণে বিয়ে করিও না।
শুধু এখানে যে শব্দটা,
জি
শুধু শব্দ ব্যবহার করা হয়েছে অনলি, আসলে আমাকে প্রথম যে বিষয়টাকে অগ্রাধিকার দিতে হবে সেটা হচ্ছে
দিনদার।
এখন আমি তো দিই দিনদারি অগ্রাধিকার বিবাহ করতে, আমি কি দিনদার হলাম এটাও আমাকে দেখতে হবে। মানে দর্শক বিন্দুকে আমি বলবো যে আপনি পাত্র পাত্রী দেখছেন, যখন জমিনদারি দেখে যাচ্ছেন, ঠিক অনুরূপ আপনি যখন কোন পাত্র খুঁজেন সেই পাত্রটা দিনদার খুঁজেন।
আমরা স্বাভাবিক সমাজের মধ্যে খুঁজি যে মেয়েটা যাতে একটু ভালো হয়,
ভালো হয়, পরহেজগার হয়। মানে আমি নামাজ পড়ি না, আমি ইসলাম বিরোধী চলি, কিন্তু আমার স্ত্রীটা যেন পর্দায় থাকে, আমার স্ত্রীটা যেন নেককার হয়, তাহাজ্জুদ গুজার হয়, এরকম আমাদের সমাজে কিন্তু একটা কনসেপ্ট। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনে পাকে বলে দিয়েছেন সেই বিষয়টা, নিশ্চয়ই আমি পবিত্রর জন্য পবিত্র রেখেছি আর নাপাকের জন্য নাপাক রেখেছি, আমি যেমন আল্লাহ তাআলা আমাকে তেমনটি, আমি হব দুই নাম্বার আর আমি চাবো এক নাম্বার, এটা কিন্তু হতে পারে না। অতএব আমি যদি ভালো চাই, ভালো স্ত্রী চাই, ভালো কিছু চাই, তাহলে আমাকে প্রথমে ভালো থাকতে হবে। তার মানে কি এটা খারাপ, ভালো খারাপ রাখি ভালো পায় না, পায় কিছু অংশ, কখনো কখনো ইনকেস পেয়ে যায়, কিন্তু মেজরিটি যেটা সেটা কিন্তু এটাই। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম বিবাহের দিকে। তো বিবাহের যখন আমাদের প্রাপ্তবয়স্ক ছেলে কিংবা মেয়ে হবে, তখন আমাকে দেখতে হবে যথাযথ একজন পাত্র। পাত্রর ক্ষেত্রটা কি দেখবো, সে দিনদার কিনা,
জি
তার বংশ, তার আয়ের উৎস অবশ্যই এটা দেখতে হবে, কারণ সে তার যদি আয় ইনকাম না থাকে।
কিন্তু হচ্ছে যে শুরুতে জিজ্ঞাসা করা হয় যে ছেলে ইনকাম কত, কি চাকরি, এই বিষয়টা প্রথম
মানে আমরা ভুল করছি,
কিন্তু আমাদের হওয়া উচিত প্রথমত যখন আমার কাছে কোনো আমার মেয়ের বিবাহের কোন প্রস্তাব আসবে, প্রথমে তার দিনদারি দেখা, যা আমরা দেখতে পাই হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি আদর্শতে, যে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিমের পক্ষ থেকে যখন প্রস্তাবনা আসলো তখন তিনি সেটা চিন্তা ফিকির করেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি পাওয়ার পর মা ফাতেমা যাহরা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ দিলেন। এখানে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম কিন্তু সম্পদশালী ছিলেন না, তার প্রথম কোয়ালিটি ছিল তিনি দিনদার
ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলোকারী হতে চাই, আমার মেয়ের বিয়েতে প্রথম যেটা দেখা উচিত সেটা হচ্ছে দিনদারি।
এখানে একটা বিষয় সমাজের মধ্যে এই কথাটা হয়তো বা আপনারাও শুনছেন, দর্শকরাও শুনছে, যে যে ছেলে নামাজ আদায় করে অর্থাৎ দিনদার তার কাছে মেয়ে বিয়ে দেবো না, যে টুপি পরে, যার মুখে দাড়ি আছে, যে মসজিদে বেশি আসা যাওয়া করে, এই রকমের কোয়ালিটির ছেলেদেরকে মেয়ে দেওয়ার ব্যাপারে
আমি ভাই জাকির ভাই আপনার সাথে এটা আমি দ্বিমত পোষণ করব। এজন্য ব্যাপারটা যে এই সংখ্যাটা খুবই মাইনরিটি এবং সে এমন চরিত্রের লোক, সে সমাজের নিকৃষ্ট আমি কি বলবো সেই মানুষের শ্রেণীতে নেই এবং তার সংখ্যাটা কিন্তু আপনি কম পাবেন।
আসে আসলে
জাকির, কিছু সংখ্যাটা আসে,
অনেক সময় শোনা যায় যে আচ্ছা ছেলে কি করে, শোনা গেল যে ছেলে মসজিদে ইমাম, তখন কিন্তু
ওইটা অন্য হিসাব, কিন্তু নামাজি যে বিষয়টা আমাদের সমাজে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বাংলাদেশের সামাজিকতা এখনো অনেক অংশে খারাপ হয়নি তা আমি,
যদিও বাবা মা রাজি থাকে এই কোয়ালিটির ছেলের কাছে মেয়ে দিতে, কিন্তু মেয়ে বিশেষ করে রাজি হচ্ছে না।
কিন্তু যে বিষয়টা, যার কাছে দিনদারি আছে, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামকে জানে, আমি ওই ইসলামী বোনকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, যার যেই ছেলের কাছে দিনদারি আছে সে কখনো পর নারীর দিকে দৃষ্টি তুলে তাকাবে না,
তাকাবে
পর নারীর দিকে সে যাবে না, বেহায়াপনাতে যাবে না, হারামে যাবে না। যার কাছে দিনদারি আছে সে জানে নারীর অধিকার কতটুকু দিতে হয়, স্ত্রীর হক কতটুকু রয়েছে, যখন তার সন্তান হবে ওই সন্তানের উপর পিতার ওয়াজিব কি রয়েছে সে দিনদার ব্যক্তি জানে, বিধায় সে দিনদার ব্যক্তি তার স্ত্রীর অধিকারকে পূর্ণ করবে, সন্তানের অধিকারকে পূর্ণ করবে এবং সে পরিবার সুখী পরিবার হবে।
অর্থাৎ আমরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে একটি বিষয় আমরা সুস্পষ্ট যে শান্তি এবং মুক্তি উভয়ের পক্ষ থেকে ছেলে হোক অথবা মেয়ে হোক, প্রথমে আমাদেরকে যে বিষয়টি আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে সে দিনদার কিনা, এই দিনদারিত্ব বাকি যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা বংশের ব্যাপারে, এখানে বংশ কিন্তু বিশাল একটা বিষয়
ইম্পর্টেন্ট,
তারপর সৌন্দর্যতা সম্পদ, যেমন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তিনি সম্পদ চালিয়েছিলেন আর ওই সম্পদ ইসলামের কাজে কি হয়েছে, তাহলে এই বিষয়গুলো কিন্তু এটার সাথে সংশ্লিষ্ট। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে বিয়ের পরে শান্তির জন্য সবচেয়ে যে বিষয়টা কাজ করে সেটা হলো দিনদারিত্ব। ইনশাআল্লাহ আমরা আর
অর্থ দিয়ে ইমরান ভাই কোন পরিবারে এরকম, আজকে আমাদের মাঝে হাজারো ফ্যামিলি আপনি পাবেন যাদের অর্থ সম্পদ আছে কিন্তু ওই পরিবারের মধ্যে সুখ নেই,
সুখ নেই,
শান্তি নেই, কারণ একটাই, দিনদারি নেই।
ইনশাআল্লাহ আমরা আসবো কিছু কল আমাদের মাঝে, যে কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।
আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম আসাজি, হাবিবগঞ্জ স্বাস্থ্যগত থেকে আরজ করছি। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি একটা জিনিস জানতে চাই, আমাদের সমাজে যে বিবাহের মধ্যে এই দেন মোহর ধার্য করা হয় 5 লাখ, 6 লাখ, 10 লাখ, এটা কতটুকু আপনার গ্রহণযোগ্যতা আছে আর মোহরানা কতটুকু হওয়া দরকার? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিবাহের ব্যাপারে যে প্রশ্নগুলো আসে মেজরিটি প্রশ্ন আসে দেন মোহর, যেটাকে কাবিন বলি আমাদের ভাষায়, কাবিনও বলি কোথাও, দেন মোহরও বলি, এই বিষয়টা, কারণ এটা একটা ইম্পর্টেন্ট হয়েছে এবং এটা আমাদের ভাইরাল হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে, আমাদের এই বিষয়টা ইনশাআল্লাহ আলোচনা করবো আমরা
এখানে। আমরা সাথে হাত হাত নিয়ে নেওয়ার জন্য আসলে অনেক সময় আবার কি
আমি
চাচ্ছিলাম 10 লাখ 1 টাকা উল্লেখ করা আবার।
হ্যাঁ, আসলে বিষয়টা আমরা যখন বিবাহের জন্য আসবো প্রথমত আমাদের পাত্র পাত্রী দেখা,
জি
জি, দেখার পর
যখন আমাদের পছন্দ হয়ে যাবে, পাত্রী দেখার ক্ষেত্রে আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে, সেটা আমি আমি ফর এক্সাম্পল আপনি বিবাহ করবেন, আপনাকে দিয়ে দিলাম উদাহরণটা, এটা মনে করেন যে আপনি করবেন, সেটা না, আপনি বিবাহ করবেন তো আপনি কি করেন, সাথে করে কি করি আমরা কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে মেয়ে দেখতে যাই, এটা ইসলাম কখনো অনুমতি প্রদান করে না, যে বিবাহ করবে অনলি সে দেখবে। হ্যাঁ, যারা মহিলা আছে, ছেলের মা বোন ইত্যাদি যারা আছে তারা দেখতে পারেন, আর ছেলে সে মেয়েকে দেখতে পারবে, এটা ইসলামী শরীয়ত অনুমোদন প্রদান করেছে। তো আমাদের সমাজে এই যে ভাইরাস, যে সমস্যাটা, যে ছবি দিয়ে দেওয়া হয়, ওই ছবিটা আমি যে দিলাম, এই ছবিটাকে নিয়ে তো আমাকে ব্ল্যাকমেইল করতে পারে, এই ক্ষেত্রগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যেন কখনো আমার মেয়ের ছবিটা চেষ্টা করব না দেওয়ার জন্য। ছবির সাথে অনেক কিছু মিল থাকে না, আবার অনেকে বলে দেখার কোনো প্রয়োজন নেই, বেশি সুফি সাজার চেষ্টা করি আমরা, কিন্তু ইসলামী শরীয়ত কিন্তু এটাকেও নিষেধ করেছে, বিবাহের পূর্বে দেখে নেয়া এটা উত্তম, ছেলে মেয়েকে দেখবে এবং মেয়ে ছেলে ছেলেকে দেখবে, দেখার পর যখন পছন্দ হবে, কথাবার্তা হবে, তখন আসবে স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, এখানে আর একটা বিষয় আমি ছেড়ে গিয়েছি, আর তা হচ্ছে আমাদের সমাজে একটা প্রচলন শুরু হয়েছে এঙ্গেজমেন্ট,
আচ্ছা
আংটি পরার,
আংটি পরার,
হ্যাঁ এই বিষয়টা, এখানে গিয়ে আমরা হারাম কাজের মধ্যে শুরু করে দিই পথযাত্রা। আর তা হচ্ছে কি, বিবাহ হয়নি ছেলে এবং মেয়ের, তাকে কি ছেলে গিয়ে মেয়েকে আংটি পরাচ্ছে, এই যে ধরছে হাত, এটা হারাম,
হারাম।
আবার মেয়েকে দেখাতে আসে, তখন এঙ্গেজমেন্টে আসে, ছেলের বাবা তো আছে, বাবার বন্ধুরা আছে, ফুপু খালু যত আত্মীয় স্বজন আছে সব পুরুষরা আছে, তো মেয়েকে সামনে নিয়ে আসে, সেখানে মেয়েকে দেখাচ্ছে,
দেখাচ্ছে, ছবি তুলতে,
ছবি তুলতে, সম্পূর্ণরূপে অবৈধ,
অবৈধ,
কারণ তাকেই দেখানো বৈধ যার সাথে বিবাহ হবে, আমি যে কথাটা পূর্বে বলে গেলাম। কিন্তু এই যে আনুষ্ঠানিকতা, সেখানে এঙ্গেজমেন্ট করে হাত ধরে থাকে, শুধু তাই না, আজকে আমাদের মুসলিম সমাজে তো বেহায়াপনা পশ্চিমা কালচারের সাথে মিলে মিশে আজকে মিডিয়ার মাধ্যমে অপসংস্কৃতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে এমনভাবে পৌঁছে যাচ্ছে যে আজকে সেগুলো দেখে দেখে আজকে আমি আমার মেয়ের সাথে কারো কথাবার্তা হলো ওই ছেলের সাথে আমি তাকে ঘোরার জন্য।
এখানে হচ্ছে কি, জহির ভাই আপনার কথা 100% রাইট এবং সঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে সমাজকে নিয়ে চলতে হয়,
সমাজ নিয়ে যে আমার মেয়েকে কালো করে দিচ্ছে, এরকম আমার সামনে হাজারো প্রমাণ আছে, এঙ্গেজমেন্ট হয়েছে, ছেলের সাথে ঘুরতে গিয়েছে, ওই বিবাহ ভেঙে গেছে, আপনি তখন কি করবেন? আপনি কি কনফার্ম যে আপনার এই ছেলের সাথে বিবাহ হবে? আর যদি কনফার্ম থেকে থাকেন, ইসলামী শরীয়ত আপনাকে বৈধ দেয়নি, আর যখন আপনি কোন ইসলামী শরীয়তের বাইরে কখনো কোনো কাজ করবেন, ইমরান ভাই ইসলাম ওই রুলস আমাকে দিয়েছে যা আমার অধিকারকে সংরক্ষণ করে।
অর্থাৎ তাহলে আমরা কি ইসলামকে প্রথম প্রাধান্য, তারপরে সামাজিকতা?
সামাজিকতা ক্ষেত্রে অনেক কিছু আমার অধিকারকে নষ্ট করে,
নষ্ট করে,
কিন্তু ইসলাম এমন যা আমার অধিকারকে সম্পূর্ণরূপে সংরক্ষণ করে। আমি যদি আমার অধিকারকে রক্ষা করতে চাই, আমি যদি আমার মেয়ের অধিকারকে রক্ষা করতে চাই, তাহলে ইসলাম কি বলেছে সেভাবে আমাকে চলতে হবে, তাহলে দেখা যাবে আমি আমার মেয়ের অধিকারকে রক্ষা করতে পারবো, এই সমাজে সুন্দর একটি সমাজ বিনির্মাণ করতে পারবো। সমাজ, আমাদের বারবার যে কথাটা আসতেছে, সমাজ সমাজ সমাজ, সমাজ তৈরি করে কে? আমি, আপনি, আমরা। আমরা কি পারি না এই সমাজকে পরিবর্তন করতে?
পারি।
আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মা গো রাত পোহাবে, তবে আমরা এই সমাজকে পরিবর্তন করব ইনশাআল্লাহ।
এখানে জহিরুল ইসলাম ভাই, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতাকেও আমরা সাথে নিয়ে বলবো, এই বিষয়টা কিন্তু আমরা জানি না যে তা না, আমরা জানি যে
এটা অবৈধ,
অবৈধ,
শরীয়ত সম্মত না,
কেন আমরা এটা থেকে দূরে না?
এই জন্য দূরে না, আমরা মনে করি আরে হোক না, হোক না কি আর হবে, এই যে হোক না কি আর হবে, এরকম করে কিন্তু অসংখ্য সংসার নষ্ট হচ্ছে,
নষ্ট হচ্ছে।
এই জন্য আমাকে প্রথমত অগ্রাধিকার দেওয়া এই বিষয়গুলোতে। আমি বিবাহের ক্ষেত্রে অবশ্যই ছেলেকে দেখাবো, অবশ্যই এটা অধিকার তার আছে, তার মানে এটা না তাকে আমি একা ছেড়ে দেব, মোবাইলের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন যখন দিন তারিখ হয়ে যায় তখন কথা বলে, এটা কখনোই ঠিক না। হ্যাঁ, কথা বলা একটি লিমিটেশন, একটি বৈধ অবস্থান আছে, যেখানে অভিভাবকরা থাকবে, অন্য লোক সেখানে উপস্থিত থাকতে হবে, শরীয়ত যেটাকে অনুমোদন করেছেন, কিন্তু একা আমি ছেলে আর মেয়েকে ছেড়ে দিলাম, মাযাল্লা নাউযুবিল্লাহ।
আচ্ছা, এমনও দেখা যায় এখনো বিয়ের দিন তারিখ এখনো নির্ধারণ হয়নি, জাস্ট তাদের ফ্যামিলিগত ভাবে যে এই বিয়ে শাদী হবে। এখন ছেলেরা দেশের বাহিরে, এখন আল্লাহ তাআলার ফানা আমরা দেখতে পাই, আমরা শুনি সমাজের মধ্যে দেয়া যাচ্ছে যে এখন তো সোশ্যাল মিডিয়া যুগ, জুমের মাধ্যমে হোক,
ভিডিও কনফারেন্স করা হয়, এগুলো একেবারে টোটালি, আমি যে কথাটা আরজ করলাম যে যতক্ষণ না পর্যন্ত বিবাহ না হবে ততক্ষণ সে আমার স্ত্রী না, যার সাথে আপনি বিবাহ করছেন সে আপনার স্ত্রী না, বিধায় তার সাথে ওই টুকুই দেখা বৈধ যা অনুমতি দিয়েছে। যখন আমাদের এই বিষয়টা আসবে, দেখা সম্পন্ন হলো দিন তারিখ, এখানে গিয়ে আমরা মেয়ের পরিবারকে অনেক প্রেশার ক্রিয়েট করি এখন দিন তারিখের ক্ষেত্রে গিয়ে, যে আমার ফ্যামিলি থেকে 50 জন আসবে, 100 জন আসবে, এখানে এই আইটেম এই আইটেম খাবার দিতে হবে, এটা কিন্তু বিবাহের আগের ঘটনা, হ্যাঁ। এরকম অসংখ্য পরিবারকে দেখা যায় যারা হাজার হাজার না লাখ টাকা খরচ করছে বিবাহের আগে,
এই কারণে কিন্তু অনেক সময় বিয়েও ভঙ্গ হয়ে যাচ্ছে,
বিবাহ ভঙ্গ হচ্ছে। তো এই বিষয়গুলো আমরা যতটুকু বলা হয়েছে যে বিবাহের মধ্যে খরচ কম সেখানে বরকত বেশি,
সুবহানাল্লাহ,
কিন্তু আজকে আমরা খরচকে বাড়াচ্ছি বিভিন্ন বাহানায়, বিভিন্ন অনুষ্ঠানের নাম, একের পর এক বিভিন্ন অনুষ্ঠান, এঙ্গেজমেন্টের অনুষ্ঠান, দিন তারিখের অনুষ্ঠান, অমুক অনুষ্ঠান, মানে নতুন নতুন।
আসলে এখানে হচ্ছে কি, আজকে অনেকে আমাদের সাথে প্রায় কতগুলো শেয়ার করানোর সময় আলাপ আলোচনা হয় যে আসলে না বর্তমানে বিয়ে করাটা খুবই কঠিন,
যে কথা আমি প্রথম আরজ করলাম যে আজকের সমাজটা আমরা এমন হয়ে গিয়েছি, যে কথা সমাজে বললেন না যে বিবাহটা আমরা কঠিন করে ফেললাম, বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে, হ্যাঁ, কঠিন, আর জিনাকে এটা সহজ করে দিলাম, মাশাআল্লাহ। এই জিনিসটা আমরা তখনই পরিবর্তন করতে পারবো যখন বিবাহকে আমরা সহজ পদ্ধতিতে নিয়ে আসবো,
মাশাআল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ, এতক্ষণ পর্যন্ত এই যে বিষয়গুলো আলোচনা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আর এই বিষয়গুলো আজকে আমাদের সমাজের মধ্যে হচ্ছে, আমরা এই বিষয়গুলো থেকে বের হয়ে আমরা আমাদের মাঝে আমরা কোরআন সুন্না রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমরা কাজকে সামনের দিকে অগ্রসর করব, আর এর মধ্যে রয়েছে কল্যাণ, এর মধ্যে রয়েছে মুক্তি। অনেকের কল আমাদের মাঝে, জি কল শুনিয়ে দিই।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি
ওয়াবারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।
আমার নাম মোহাম্মদ মাহমুদ, আমি ঢাকা থেকে বলছি। আমার দেশে এই যে আমার চট্টগ্রামের কথা, এই যে যৌতুক নিয়ে, এই যে
ইনশাল্লাহ আমরা শ্রবণ করবো মোবাইল লিগে দাওয়াত ইসলামী। আমাদের সঙ্গে যৌতুকটা বিশেষ করে যখন বিয়ে হয়ে যায়, হওয়ার পরে
বিবাহের সময় শুরু হয়ে যায়,
ইনশাল্লাহ আমরা সেদিকে ইনশাল্লাহ আমরা আসবো। জি জাকির ভাই,
এক জায়গাতে মাদানী কাফলাতে যাওয়ার সৌভাগ্য হলো, তো সমবয়স ইসলামী বেড়ে থাকলে কথা জিজ্ঞাসাবাদ হয় ছেলে মেয়ে কয়জন, মাদানী মুন্না মুন্নি, তো ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার মাদানী মুন্নি মাদানী মুন্না কয়জন, তিনি বললো এখনো সৌভাগ্য হয় নাই, বিয়া হয়নি এখনো। তো আমি বললাম এখনো হয়নি, এটা তো একটা অবাক করার কথা, হয়নি কেন, মানে না হওয়ার কারণটা কি? তিনি বলতেছে আমার বড় আরো দুই ভাই আছে, তারা বিদেশে আছে, তারা আসলে দেশে তারপরে বিয়ে করবে, এদের সিরিয়ালের পরে আমার সিরিয়াল আসবে। আচ্ছা, এখানে একটা তো গেল, বাইরা বিদেশে আছে, বাবা মা অপেক্ষায় আছে যে তারা আসবে, যাদের ইমরান ভাইয়ের সাথে কালকে মনে এই বিষয়টা আলাপ হয়েছিল, যে বাবার চারটা ছেলে আছে সে চারটা বাড়ির আশায় বসে আছে, ছেলেকে বিয়ে করাবে একটা বাড়ি পাবে, দ্বিতীয় ছেলেকে বিয়ে করাবে দুইটা বাড়ি পাবে, যে এরকম একটা পরিস্থিতি বর্তমানে সমাজের মধ্যে এই যৌতুকের বিষয় নিয়ে। এরপর ছেলে সন্তানকে বড় হতে হবে, তারা নিজের পায়ে দাঁড়াবে, তারপরে অনেক টাকা যৌতুক নিয়ে ছেলেকে বিয়ে করাবে, এখন মাত্র বিদেশে গেল, বিয়ের সময় হয় নাই, বয়স হয় নাই, এই যে কিছু কালচার আমাদের শুরু হয়ে গেল।
আসলে এই বিষয়টা আমাদেরকে যেই লক্ষ্য করতে হবে, যখন আমরা দেখলাম দিন তারিখ হলো সময়, তখনই আমাদের এই বিষয়টা যৌতুকের বিষয়টা আসে। আসলে এটা একটা নিকৃষ্টতম একটা ঘৃণিত একটা পন্থা হচ্ছে যৌতুক, যে আমি যেখানে ইসলামী শরীয়ত দেখেন নারীর অধিকারের কথা আমরা স্লোগান তুলি, নারীর অধিকারের কথা আমি বলি, আবার সেখানে উল্টো কাজ করছি। ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে, তুমি নারীকে বিবাহ করতে যাবে সেখানে দেন মোহর দেবে, যেটাকে কাবিন আমরা বলি, কাবিন
দেবে নেবে না,
দেবে নেবে না, এবং আনুষ্ঠানিকতার যে উত্তম কথা বলা হয়েছে, উত্তম হচ্ছে এটা বিবাহের মধ্যে বাবার বাড়িতে অনুষ্ঠান, সেটা উত্তম না, বিয়ের দিনে যে অনুষ্ঠান সেটা মসজিদে উত্তম। সুন্নাত হচ্ছে বউবা যেটাকে বলি আমরা,
ওলিমা, বৌবাদ বলি না আমরা। দেখেন পুরা এক মানে 180 ডিগ্রি এর থেকেও বেশি মনে হয় আমরা ঘুরে গেছি আমাদের সমাজটা নিয়ে, যে যেটা আমাদের ইসলামী শরীয়ত বলেছে তার পরিপূর্ণ উল্টো। যে মেয়েকে দেবে দিয়ে বিবাহ করবে সেখানে মেয়ের কাছ থেকে
নিয়ে
চাওয়া হচ্ছে। কেন হচ্ছে এটা? এই ইসলামের প্র্যাকটিস আমাদের সমাজে না থাকার কারণে,
এখানে
দিনে ইসলামের প্র্যাকটিস আমাদের না থাকার কারণে।
ওখানে তো অনেকে তো ডাইরেক্ট চায় যে আমার ছেলের লেখাপড়া করাইছি, লক্ষ লক্ষ টাকার পিছনে খরচ করাইছি, সরকারি চাকরি নিয়ে দিয়েছি, এখন তো কিছু তাকে দিতে হবে, কি দিবেন? এক তো ডাইরেক্ট চাই এনে, দ্বিতীয়টা একটু ঘুরাই এনে, বিয়ে হয়ে যাওয়ার পরে ছেলে বিদেশ যাবে, 3 লাখ টাকা লাগবে, 4 লাখ লাগবে, 5 লাখ লাগবে, দেওয়ার একটা বাহানা, ছেলে ব্যবসা শুরু করবে ওখান থেকেও চাওয়ার একটা বাহানা, অর্থাৎ কেউ তো যৌতুক চায় ডাইরেক্ট।
এই ব্যাপারটাতে আমি বলবো, আপনার মেয়ের বিবাহের যে বিষয় আপনি দিচ্ছেন, যদি কোনো ছেলে এরকম আপনার কাছে চায় কিংবা চাবে মনে করেন, ওই ছেলের কাছে আপনি কন্যা বিবাহ দিয়েন না। কেননা সে লোভী,
লোভী,
সে আপনার মেয়েকে বিয়ে করছে না, আপনার সম্পদকে বিবাহ করছে। তাকে আপনার মেয়ের সাথে বিবাহ না দিয়ে একটা হুন্ডা কিনে তার সাথে বিবাহ দিয়ে দেন।
আসলে আমরা যদি এখন
মানে জাস্ট আমি এই জন্য বলছি কথাগুলো,
জি,
যে সে নিঃসন্দেহে লোভী, সে ভিক্ষুক, এবং কিছু কিছু লোভী পিতা মাতা আছে, তারা সন্তানের বিবাহের সময় এরকম যৌতুক দাবি করে থাকে। মা বাবাও চায় না, বোনকে দিয়ে চাওয়ায়, বোনের জামাইকে দিয়ে চাওয়ায়। আমি ওই মাকে, ওই বাবাকে, ওই বোনকে, ওই বোনের জামাইকে আমি বলতে চাচ্ছি, আপনি যে আপনার ভাইয়ের জন্য যৌতুক নিচ্ছেন, আপনি বাবা আপনার ছেলের জন্য যৌতুক নিচ্ছেন, যৌতুকের যে খাটটা আপনার ছেলেকে দিবে সেই খাটে কি আপনি ঘুমাতে পারবেন? বাস্তব নমুনাটা দেখেন ইমরান ভাই,
জি,
যে মেয়েকে যে বাবা তা খাট দেয়, ফ্রিজ দেয় বা যা দেয় আসবাবপত্র, ওই আসবাবপত্র কিন্তু ওই মেয়ে ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারে না। এটা হয় না কিন্তু আমাদের সমাজে 99%
এর রুমেই থাকে,
এর রুমেই থাকে। ও তার মেয়েকে কি দিবে না দিবে ব্যবহার করবে, আমি কেন চেয়ে শুধুমাত্র গুনাহের ভাগি হচ্ছি, ভিক্ষুকের খাতায় আমার নাম লেখাচ্ছি, চরিত্র আমার পদস্খলন ঘটাচ্ছি?
এখানে আমরা যদি এই এই বিষয়টা যদি আমরা বলি তাহলে ভুল হবে না, মনে হয় যে বিয়ের অপর নাম সম্পদ আহরণ,
মানে মেয়ের কাছ থেকে।
আচ্ছা, এখানে আমরা যদি ওভারঅল যদি সেলের পক্ষকে যদি আমরা দোষারোপ করি, এখানে মনে হয় আমাদের কিছু ভুল হবে, এটা হচ্ছে। কিন্তু আমরা যদি আমাদের মেয়ের ফ্যামিলির দিকে আমরা তাকাই, যেমন ঘরের মধ্যে কারো দুজন মেয়ে, প্রথম মেয়ের বিয়েতে তারা অনেক কিছু দিয়েছে মেয়ের সাথে, এখন সেকেন্ড মেয়ের বিয়ে হবে, এখন সেও আশা করে যে আমার ঘর থেকে আমার বড় বোনের বিয়ে হলো, অনেক কিছু কি দেওয়া হলো, এখন আমার সাথে যাতে করে দেওয়া হয়।
আসলে একটা হচ্ছে ইমরান ভাই ইচ্ছা করে দেয়া,
জি,
যে আমি আমার মেয়েকে বিবাহ দিলাম তো ইচ্ছে করে আমার সামর্থ্য অনুযায়ী আমি কি করলাম, উপহার দিলাম, যে আমার প্রিয় আকাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাতে জহরা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ দিয়েছিলেন, তখন বিবাহের পর ইচ্ছাকৃতভাবে চাকা যাতা এবং বিভিন্ন সামগ্রী উপহার দিয়েছেন, সেটা উপহার, তোহফা, তোহফা দেয়া নেয়া সুন্নতে রাসূল,
এখানে
নিতে করিবা। কিন্তু এইটাকে যেন আমরা প্রেশার ক্রিয়েট না নেই,
এখানে হচ্ছে কি, যেমন মেয়ের বাবাকে, মেয়ের মার পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে, এবার মেয়ের যারা আত্মীয় স্বজন তাদের পক্ষ থেকে কিন্তু তার উপর প্রেশার ক্রিয়েট,
এটা কখনো করা যাবে না। যদি এটা কেউ করে তাহলে সেটা ঠিক হবে না, এক। দ্বিতীয়ত, কারণ আসলে আমাদের বিবাহের অনেকগুলো বিষয়, আমাদের সময় স্বল্পতা, আমাদের দ্রুত, কারণ একটা টপিক যৌতুক নিয়ে যদি আমরা কথা বলি এটা বিশাল ব্যাপার রয়ে যায়। তো প্রথমত আমরা যে যৌতুক চাইবে আমরা চেষ্টা করব ওই পাত্রকে পরিহার করার,
পরিহার করার জন্য,
কারণ সে লোভী, সে সম্পদকে দেখেছে, সে আমার মেয়েকে বা আমার বংশকে, আমার ব্যক্তিত্বকে দেখে আমার কন্যাকে নিচ্ছে না, তো সেখানে পরিহার করা। এবং আমি বলবো যে পাত্র আপনি বিবাহ করছেন, আপনি কখনো, আপনি যখন চেয়ে দেখেন, ইমরান ভাই আমি একটা উদাহরণ দিচ্ছি, আজকে আমি বিবাহ করছি না, বিবাহের সময় আমি 2 লাখ টাকা নিলাম, এই 15 বছর 18 বছর 19 বছর যদি আমার বিবাহের 1 বছর পর আমার একটা মেয়ে হলো, তাকে আমি 18 বছর পরে বিয়ে দেব, তার মানে এভারেজ 19 বছর, এই 19 বছর পর আমার কাঁধে সেই বোঝাটা চলে আসলো যে বোঝাটা আমি আরেকজনের কাঁধে বহন দিয়ে আসছিলাম, এখানে আমার কল্পনা করা দরকার যে আমার মেয়েটা যদি এমন হয় তাকে বিবাহ দিতে 8 থেকে 19 বছর পর আমাকে আরো কয়েক গুণ পূজা বহন করতে হবে। আপনি যদি এই বোঝা থেকে মুক্তি পেতে চান, আমি ওই পাত্রদেরকে, ওই ছেলেদেরকে, ওই যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, হে ভাই, আজ আপনি পাত্র হয়েছেন, আজকে বিবাহ করছেন, কাল আপনি বাবা হবেন। আপনি কেন ইচ্ছে করে নিজের মাথাতে সে বড় বোঝা নিচ্ছেন? আপনার এই বাবা যে আজকে যৌতুক চেয়ে আপনাকে খুশি করাচ্ছে সে থাকবে না, আপনার এই বোন কাল থাকবে না, আপনাকে বহন করতে হবে একা একা। অতএব আপনি যদি নিজেকে মুক্ত রাখতে চান তাহলে আমি বলবো, আপনার বাবা যদি যৌতুক চায়, আপনার মা যদি যৌতুক চায়, আপনার বোন যদি যৌতুক চায়, বোনের জামাতা যদি যৌতুক চায়, আপনি বলুন না, আমি যৌতুক নিয়ে বিবাহ করব না। আর এই সমাজকে পরিবর্তন করতে পারে যুব সমাজ,
যুব সমাজ
আমরা যেন তৈরি হই, যৌতুককে ঘৃণা করি, যৌতুকের প্রতি থুপ দেই, তাহলে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সমাজ যৌতুক মুক্ত সমাজ হবে। এরই পাশাপাশি যৌতুক দিতে গিয়ে যেই কথাটা আমাদের বারবার আসছে ইমরান ভাই, দেনমোহর,
দেনমোহর,
যখন আমি আমার মেয়েকে 3 লাখ টাকা যৌতুক দেই তখন আমি চিন্তা করি 3 লাখ টাকা তো যৌতুক দিলাম, খাওয়ার দাওয়ারে গেছে 2 লাখ, হইল কত?
5 লাখ।
তা আমাকে তো কমপক্ষে 10 লাখ টাকা দেনমোহর করতে হবে, যদি না করি, যদি কোনো কারণে বিবাহটা ভেঙে যায় টাকা উসুল করব কিভাবে? ব্যাপারটা কোথায় দাঁড়িয়েছে?
হিসাব কিন্তু এভাবে হয়,
এভাবেই কিন্তু হচ্ছে, একটার সাথে একটা রিলেটেড, সম্পর্কযুক্ত। যে পরিবারে যে ছেলে গিয়ে বলে যে আমি কোনো যৌতুক নিব না, আমি শরীয়ত অনুযায়ী বিবাহ করব, আমার মনে হয় না ইমরান ভাই ওই বা ওই মেয়ের, খুব কম সংখ্যক আছে, কিছু আছে, কিছু যে সমাজের মধ্যে নাই তা আমি কিন্তু বলছি না, কিছু আছে এরা বলবে, কিন্তু মেজরিটি যেটা বলবে, ঠিক আছে বাবা, ছেলেকে বলবে ঠিক আছে বাবা, তুমি যত দেনমোহর দিতে চাও তুমি নিয়ে নাও। এবং এটা আমি প্র্যাকটিক্যাল, আমি তো ম্যারেজ রেজিস্ট্রার একজন, অসংখ্য অনুষ্ঠানের মধ্যে গিয়েছি, যখন আলোচনা হয় যে আপনি কি করতাম, যদি বলে যে আমি শরীয়ত অনুযায়ী দেনমোহর দিতে চাই, আমি এটা পেমেন্ট করে দেব, তখন 90% মেয়ের অভিভাবকের পক্ষ থেকে এই উত্তর আসে, ঠিক আছে শরীয়ত অনুযায়ী আপনি যতটুকু দিতে চান দেন। আলহামদুলিল্লাহ আমাদের সমাজ এখনো সুন্দর সমাজ আছে। তো আমি প্রথমত এই দেনমোহরের বিষয়টাকে ছেলের পক্ষ থেকে কিন্তু দেনমোহরের ব্যাপারটা বার্গেনিং করা হয় বেশি, কারণ ওই যে প্রথম সূত্র সেটা দেন কি যৌতুক, যৌতুক দেওয়া সেখান থেকে সূত্র। তো আমরা প্রথমে যৌতুক দেওয়া নেওয়াকে প্রত্যাখ্যান করি, তারপর আমরা যাই দ্বিতীয় স্টেপ, যেটা মূল, এটা দ্বিতীয় স্টেপ না বরং বিবাহের আমি বলবো প্রথম স্টেপ, সেটা দেনমোহর, কারণ এটা হচ্ছে নারীর অধিকার।
অধিকার
এটা কতটুকু দিতে হবে, ইসলামী শরীয়ত কতটুকু বলেছে, মেয়ের বংশের যে স্ট্যাটাস রয়েছে অর্থনৈতিক লেভেল, ওই স্ট্যাটাস অনুযায়ী মোহরকে নির্ধারণ করা। সবার একরকম না, কেউ ধনী পরিবার আছে তার সাথে সেই অতটুকু, দরিদ্র পরিবার তার সাথে ততটুকু। হ্যাঁ, তবে সর্বনিম্নের কথা বলা হয়েছে 10 দিরহাম, মিনিংস বাংলাদেশের টাকা হয় 3100 কিছু। আবার আমাদের সমাজে আছে কিছু মোহরে ফাতিমির কথা উল্লেখ করে, কিন্তু মোহরে ফাতিমা হচ্ছে যেটা মা ফাতিমা জহরা তাইয়েবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মোহর দিয়েছিল, সেটা যার বাংলাদেশ, আমি ওই আরবি দিরহামের হিসাব আমি দিচ্ছি না, যেহেতু আমাদের বুঝার ব্যাপার, সেটা আমাদের বর্তমান বাংলাদেশি কমবেশ, এটা কিন্তু কনফার্ম না, 1,31,000 টাকা কিছু হয়, কখনো এটা দাম আপ এন্ড ডাউন হতে থাকে, কখনো 1,29,000 টাকা, কখনো 31,000।
মোহরে ফাতিমে যদি বাংলা হিসাব,
বাংলা হিসাব যদি আমরা সরাসরি মোহরে ফাতিমার কথা বলি, তাহলে ধরে নেন 1,31,000 টাকা সেটা হচ্ছে মোহরে ফাতিমি। মহরে ফাতিমি যে আমাকে দিতে হবে তা কিন্তু
শর্ত না,
শর্ত না, আমার কোয়ালিটি, আমি এত টাকা দিতে পারবো, আপনি বলেন সরাসরি মেয়ের বাবাকে বলেন যে আমি 50,000 টাকা দেন মোহর দিতে পারবো, আমি 20,000 টাকা দেন মোহর দিতে পারবো, আমি 80,000 টাকা দেন মোহর দিতে পারবো, আমি 1,00,000 টাকা দেন মোহর দিতে পারবো, আপনার মেয়েকে বিবাহ দিবেন কি। কিন্তু আপনি যদি বলতে, যে পাত্র আছে সে যদি বলতে না পারে, অভিভাবক দিয়ে সাধারণত কথাগুলো
বলে
হয়, আমি পাত্রকে বলবো আপনি, আজকে আমাদের সমাজের মধ্যে একটা উল্টা প্রথা বিবাহের ক্ষেত্রে, ছেলের বাবা, ছেলের ভাই, ছেলের খালু নির্ধারণ করে দেন মোহর কত হবে
দিবে,
কারণ কি, এর কারণ হচ্ছে তাদের নিয়তে এটা ক্ষমা চাইবে মেয়ের কাছে, আদায় করবে না, প্রথম নিয়ত কিন্তু এটাই। যদি ইমরান ভাই এটা নিয়ত না হতো
কয়টা ছেলে আছে 10 লক্ষ টাকা দেন মোর আদায় করতে পারে বলেন আমাকে? কয়টা পরিবার করছে? শিকল দিয়ে বাঁধার চেষ্টা করছি, চিন্তা করছি আমার মেয়েকে যদি তালাক দেয়। প্রথমে ওই চিন্তা,
ওই চিন্তা,
ওই তালাক, কারণ ওই যে
নিয়তের মধ্যে,
নিয়তের মধ্যেই গেল। তো আমরা শরীয়ত এটাই আমাদেরকে বলছে, আমরা এখন কি করব? আমরা প্রথমত যৌতুককে পরিহার
করব।
যৌতুককে পরিহার করার পর আমি পাত্রপক্ষকে, পাত্রকে জিজ্ঞাসা করব কতটুকু তোমার সামর্থ্য আছে, এবং শুধু সামর্থ্য না, সাথে সাথে আবার মেয়ের স্ট্যাটাস দেখতে হবে। যে আমি বলে দিলাম যে আমার 10,000 টাকা সামর্থ্য আছে, কিন্তু মেয়ের স্ট্যাটাসের সাথে এটা কি মিলছে সেটা না, বরং স্ট্যাটাসকে মিলিয়ে 1 লক্ষ 1.5 লক্ষ যতটুকু দেওয়ার সামর্থ্য রাখে, 50,000 60,000 30,000, সে অনুযায়ী দেড় মোহরকে নির্ধারণ করার পর বিবাহ হয়ে যাবে। বিবাহ উত্তম বলা হয়েছে মসজিদের মধ্যে,
জি,
মসজিদে খেজুর, পরবর্তীতে খেজুর দেওয়া, হ্যাঁ অন্যান্য খাবার দাবারও করা যায়, এটা অবৈধ না। করার পর বলা হয়েছে বিবাহ যখন আমরা করি, বিবাহ করতে গিয়ে এই আনুষ্ঠানিকতার আগে আমাদের অপসংস্কৃতি ঢুকে গেছে কিছু, সেটা একটা ডেঞ্জারাস বিষয়। ইমরান ভাই
ইনশাল্লাহ আমরা আসবো ওই বিষয়টা, যেহেতু গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ আমরা বিষয়টা নিয়ে আসবো। আর কিছু কল, SMS আর আমাদের কাছে প্যাকেজে রয়েছে। শুরুতে একটি SMS আমরা শ্রবণ করব, আমাদের রাজশাহী থেকে মোহাম্মদ বাবু ভাই আমাদেরকে SMS করেছেন, আর তা খুবই বর্তমান প্রেক্ষাপটে খুবই শিক্ষণীয়। যে তিনি আমাদেরকে লিখলেন যে বর্তমানে দেখা যায় যে মেয়ে সন্তান জন্ম হলে পিতার মন ছোট হয়ে যায়, কারণ তাকে বিয়ে দিতে অনেক টাকা যৌতুক জোগাড় করতে হবে, আর ছেলে হলে খুশিতে আনন্দ করে।
যেখানে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা একটি মেয়ে আছে আর সেজন্য একটি জান্নাতের মালিক হয়ে গেল না,
সুবহানাল্লাহ,
না আর মেয়ে সন্তান জন্ম নিলে সেই পরিবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত হয়। এবং বলা হয় যে যখন ছেলে সন্তান হয় তখন বলা হয় যে তুমি যাও তোমার পিতাকে তুমি সাহায্য করো, আর যখন মেয়ে সন্তান জন্ম নেয় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয় যে আমি তোমাকে সাহায্য করবো।
সুবহানাল্লাহ, হাদিসের বাকির মধ্যে এটাও আসছে যে ঘরে কন্যা সন্তান জন্ম নেয় ওই ঘরকে ফেরেশতারা জিয়ারত করতে আসে।
সুবহানাল্লাহ, আসলে মেয়েরা হচ্ছে সৌন্দর্যের প্রতীক, ভালোবাসার প্রতীক, এবং যে ঘরের মধ্যে মেয়ে না থাকে ওই ঘরটা কিন্তু বেশি অগোছালো
অগোছালো থাকে।
আর বাস্তব কথা কিন্তু এটা,
আসলে ঘরের কিন্তু সৌন্দর্য, কিন্তু মানে নারীরা যেভাবে ঘরের সৌন্দর্যতা যে বজায় রাখে, আল্লাহ তাআলা
ওই ভাইকে বলবো যে ভাই মেয়ে হলে দুঃখিত আর ছেলে হলে আনন্দিত, যদি মেয়ে জন্ম না গ্রহণ করতো আপনি জন্ম দেন কোথেকে? আপনার মায়ে যদি জন্মগ্রহণ না করতো আপনি আসতেন কোথেকে? আপনি কেন আনন্দিত হচ্ছেন? আপনার মাকে কি আপনি ভালোবাসেন না?
খুবই গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে বুঝার, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিক। আমাদের মাঝে কিছু প্যাকেজ রয়েছে, আমরা প্রথমে যে আজকে যে প্যাকেজ আমরা দেখব তা হচ্ছে শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়াত মাদিনী ফুল। জি,
একটি রেওয়ায়েত পেশ করছি যার মধ্যে খেয়ানত করার ভয়ানক আজাব বর্ণনা করা হয়েছে। মুকাশাফাতুল কুলুবে রয়েছে, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহর দরবারে পেশ করা হবে, ইরশাদ করা হবে তুমি অমুক ব্যক্তির আমানত ফিরিয়ে দিয়েছিলে, বলবে না, ফেরেশতা হুকুম পেয়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সেখানে জাহান্নামের গভীরে সেই আমানতকে সেখানে দেখতে পাবে, আর ওই ব্যক্তি সেই আমানতের দিকে ঝাঁপিয়ে পড়বে, আর 70 বছর পর সেখানে পৌঁছবে, আর সেই আমানতকে নিয়ে উপরের দিকে ফিরে আসবে। যখন জাহান্নামের কিনারা এসে পৌঁছাবে তখন পা পিছলে যাবে আর পুনরায় জাহান্নামের গভীরে গিয়ে পড়বে, এভাবেই সে পড়তে আর উঠতে থাকবে। অতঃপর সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের ওসিলায় তার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অর্জন হয়ে যাবে আর আমানতের মালিক তার উপর সন্তুষ্ট হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া বা খিয়ানতের শাস্তি সম্পর্কে আমরা শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই খিয়ানত কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমরা ফিরে যাব আমাদের আজকের আলোচনার দিকে, তা হচ্ছে যে এখানে আমরা আমি মোবাইলে দাওয়াত ইসলামী থেকে বিষয়টা জানবো। আমাদের সমাজের মধ্যে কোন দোকান উদ্বোধন হয় মিলাদের মাধ্যমে, আমার প্রশ্ন হচ্ছে যে আজকে আমাদের অনুষ্ঠানে ওই দোকান উদ্বোধন করে আমরা মিলাদ দিয়ে আর এক ছেলে এবং একটি মেয়ের শাদী হয়, এই তাদের যে শাদী তাদের নতুন জীবন শুরু হয় আজকে আমাদের সমাজে যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি দিয়ে, এটিকে বাঁচার উপায় কি?
ইমরান ভাই আসলে যে কথা আমি ইম্পর্টেন্ট বলেছিলাম
এটাই
এটাই একটা বিষয় যে আসলে এখানে কিছু আমাদের বিবাহ এটা সুন্নাত বা ওয়াজিব, এটা একটা ইবাদতের অন্যতম ক্ষেত্র এবং নিঃসন্দেহে এটা আমাদের বংশ পরম্পরাকে বজায় রাখার একটা মাধ্যম, একমাত্র মাধ্যম, এছাড়া কোনো মাধ্যম নেই। এই যে এটা আমরা চাই আমার মেয়েটা ভালো থাকুক, এমনকি কোনো বাবা আছে যে তার মেয়েকে বিবাহ দিয়ে এটা চিন্তা করবে যে আমার মেয়ের সংসার ভেঙে যাক?
না।
এমনকি কোনো বাবা আছে যার ছেলেকে বিবাহ করাতে গিয়ে এটা চিন্তা করবে আমার ছেলেটা বিবাহ করে তার সংসার ভেঙে যাক? কখনোই না। কিন্তু দেখেন আমরা চাই একটা করি আরেকটা, চাচ্ছি কল্যাণ করছি অকল্যাণ, বলবেন কি অকল্যাণ? আমি তো হুজুরকে দিয়ে টাকা দিয়ে মিলাদ পড়িয়ে বিবাহ করলাম, কিন্তু শুধু এই 10 মিনিটের আনুষ্ঠানিকতায় কি আমার বিবাহটা? আমি যখন বিবাহের দিন নির্ধারণ করলাম, যেটা আমরা পড়ে আসছিলাম, দেনমোহর নির্ধারণ করলাম যে কোন দেনমোহর হবে, তখন আমরা বিবাহের অনুষ্ঠানের পূর্বে আমরা আজকে এমন খুব কম সংখ্যক আলহামদুলিল্লাহ যারা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত রয়েছে এই সকল মোবাইল লিগগণ আলহামদুলিল্লাহ এটাকে পরিহার করছে, কিন্তু মেজরিটি যে সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে গায়ে হলুদ নামে এক বেহায়াপনা অমুসলিম সংস্কৃতি মিডিয়ার মাধ্যমে আমাদের প্রত্যেকটি বিবাহের ভিতর প্রবেশ করিয়ে দিয়েছে। যে মেয়েটা, যে লজ্জাশীল মেয়েটা স্কুলে পড়তো যখন বোরকা ব্যবহার করত, কলেজে গিয়েছে সে বোরকা ব্যবহার করেছে, এরকম অসংখ্য মেয়ে আছে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে। ওই মেয়েটার যখন বিবাহের সময় আসে ওই বেহায়া বেসরম নির্লজ্জ বাবা গায়ে নিজের পকেটে টাকা খরচ করে গায়ে হলুদের অনুষ্ঠান করে এলাকাবাসীকে ডাকে, মানে আমি বলতেছি অন্য স্টাইলে কথা, যাতে আমার হৃদয়ের মাঝে লাগে
যেটা হচ্ছে আমাদের
হচ্ছে, যেটা ডেকে বলে তোমরা তো এতদিন দেখতে পারো না আমার মেয়েকে, এখন দেখে নাও। আচ্ছা দাড়িওয়ালা নামাজি বাবা বলে ভাই আমি তো কিছু করতে পারতেছিলাম না, এটা বাধ্য হয়েছে
সমাজ
বাধ্য করেছে, আমার অমুক ছেলে বাধ্য করেছে, অমুক বন্ধু বাধ্য করেছে, অমুক আত্মীয় বান্ধব এলে চলে যাবে। আমি বলবো আপনি তো মেরুদণ্ডহীন পুরুষ একটা, যে এই কথা বলবে যে আমি বাধ্য হয়েছি কি তুমি হারাম কাজের মধ্যে বাধ্য হয়েছ, বেহায়াপনা করানোর জন্য বাধ্য হয়েছ, গায়ে হলুদ নামক অনুষ্ঠান সম্পূর্ণরূপে অবৈধ,
হারাম,
আপনাকে মেয়েকে মেহেদি পরাতে পারেন এটা অন্য বিষয়, গায়ের মধ্যে হলুদ দেন সেটা, কিন্তু পুরুষকেও কিন্তু গায়ে হলুদের নামে আজকে যে মেহেদি দেওয়া পুরুষের জন্য হারাম, সকল মানে সকল ফতোয়াগ্রন্থে কিন্তু এটা আছে পুরুষের হাতে মেহেদি পরা, হ্যাঁ রোগ হলে সেটা ভিন্ন কথা,
ভিন্ন কথা,
কিন্তু আমরা কিন্তু অনেকে জানিও না এটা যে হারাম, সেটা কিন্তু আমরা ঈদের সময় ঈদের চাদর তুলে আমরা কি করি পুরুষ অনেকে মেহেদি লাগাই। মনে রাখবেন মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, মেহেদি ব্যবহার করা পুরুষের জন্য অবৈধ, এটা নারীদের সাজসজ্জা, নারীদের বিবাহের সময় এটা ব্যবহার করা যাবে, কিন্তু গায়ে হলুদ নামে যে বেহায়াপনা হচ্ছে যে অবৈধ কাজ, শুধু এটা না আজকে ইমরান ভাই, এই গায়ে হলুদ অনুষ্ঠান দিয়ে আজকে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন পার্টির নামকরণ করা হয়, গান বাজনা করা হয়,
ব্যান্ড পার্টি
দেওয়া হয়, মদ বিয়ার মাজাল্লা নাউজুবিল্লাহ এগুলো, মানে আমি কি বলবো আমার মুখে ভাষা আসতেছে না এগুলো দিয়ে, যে আজকে এত অবৈধ কাজগুলো, যে হে ভাই হে বাবা আমি আপনাকে বলছি আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, আপনার মেয়ের কি আপনি সুখ চান না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলার বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করে কি আপনার মেয়ের জীবনে সুখ আনতে পারবেন?
সম্ভব না।
সম্ভব আপনার ছেলে বিবাহ হচ্ছে গায়ে হলুদ অনুষ্ঠান করে যে বেহায়াপনা করছেন, যে মেয়ে আজকে গায়ে হলুদ অনুষ্ঠান মানে কি জানেন, ছেলে এবং মেয়েদের অবৈধ মেলামেশা,
মেয়েকে গায়ে হলুদ দেওয়ার জন্য ছেলের বাড়ি থেকে ছেলেরা মেয়েরা মিলে এসে তাকে গোসল,
মানে অবৈধ, মানে যাদের সাথে বিবাহ বৈধ নয় এমন ছেলে মেয়েদের হাট হচ্ছে গায়ে হলুদ অনুষ্ঠান। তা আমি আপনাদেরকে বলবো এই গায়ে হলুদ অনুষ্ঠানকে বর্জন করুন। হ্যাঁ আপনি বলবেন তাহলে আমরা কি করব, আপনার মেয়েকে
আপনার যারা আত্মীয় স্বজন মিনিং যাদের সাথে বৈধ, মেয়েকে মেয়েদের দিয়ে মহিলাদেরকে দিয়ে আপনি মেহেদি করান, আর ছেলেকে ছেলেদের দিয়ে বৈধ যারা আছে তাদের দিয়ে করান, হলুদ দিতে পারেন, বাট মেহেদি না, ছেলের জন্য হলুদ। এই জন্য বললাম এটা রোগ থেকে মুক্তি পাওয়া যায় ওই নিয়তে, কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে এর কোন ভিত্তি নেই।
এখানে একটা বিষয় যে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, এই বিষয়টা কিন্তু আমরা যদি আমাদের পিছনে যদি চলে যাই তাহলে কিন্তু আপনার আগে যে পদ্ধতিগুলো ছিল এই পদ্ধতিগুলোর মধ্যে কিন্তু এই ধরনের ভেয়াফোনা কি ছিল না, কিন্তু এগুলো আস্তে আস্তে বাড়তেই যাচ্ছে। এখন আমরা যদি এখানে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যেমন আমি আমার ফ্যামিলির আমি দায়িত্বশীল, আমরা যদি আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে আমরা যদি আমাদের দায়িত্ব যে দায়িত্ব আমাদের কর্তব্য এটা যদি আমরা পালন করি,
আমি নিয়ত করি
যে
আমি ব্যক্তি যে এই বিবাহের মধ্যে যদি গায়ে হলুদ অনুষ্ঠান করেন আমি বিবাহের মধ্যে যাব না সোজা।
আসলে এখানে আমি জরুর ইসলাম ভাই,
কারণ হারাম কাজের মধ্যে আমি সহযোগিতা করছি।
যেমন আমি একটা বিষয় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদিনী মহলের বরকত আমাদের যে ফ্যামিলি, আমার যে পার্সোনাল যে ফ্যামিলি আলহামদুলিল্লাহ, এই আমাদের পার্সোনাল আমাদের ফ্যামিলির মধ্যে মোটামুটি আপনার চার জনের যে নিকাহ হলো একমাত্র দাওয়াত ইসলামের বরকত আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামের বরকতে ওই বিবাহের কর যে দায়িত্ব মেজরিটি আমার উপরে ছিল আলহামদুলিল্লাহ, আমি এতটুকু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বরকত যে উপস্থাপন করতেছি যে কোন প্রকারের যে শরীয়ত বিরোধী মানে শরীয়ত এটাকে সাপোর্ট করে না এই ধরনের কোন কাজ আলহামদুলিল্লাহ বিয়ের মধ্যে
আলহামদুলিল্লাহ
এটা কি
সম্ভব?
সম্ভব,
এবং ওই বিবাহতেই কল্যাণকর হবে। যে কথাটা প্রথমে আমরা বললাম যে বিবাহের মাঝে আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করা হচ্ছে, আল্লাহ তাআলার কোরআনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে, ওই বিবাহ কিভাবে কল্যাণ আনতে পারে? তো এ এক তো কথা হচ্ছে আমরা এই গায়ে হলুদ নামক অনুষ্ঠানকে বর্জন করব। এখানে আমরা এই অল্টারনেট যে আমাদেরকে অনুষ্ঠান করতেই হবে, সারাত্রব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন খাবার দাবার আমরা কি করতে পারি? আপনি নাচ মাহফিল করেন, আলহামদুলিল্লাহ, অসংখ্য জায়গাতে দাওয়াত দেবেন, মোবাইল লিখবেন, ফ্রি সার্ভিস, টাকার বিনিময়ে নাচ করে না আলহামদুলিল্লাহ।
ওখানে কিন্তু ওই বর কনের বিয়ের উন্নতির জন্য বরকতের জন্য দোয়া কিন্তু করা হয়,
নাচ মাহফিল সেখানে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু, নাচের রাসূল পড়া হলো, মুখতাসার বয়ান হলো, আমার নবীর প্রতি দরুদ সালাম পেশ করে তাদের জন্য দোয়া করা হচ্ছে।
আশা করব আজকের আমাদের অনুষ্ঠান থেকে অনেক দর্শক শ্রোতা নিয়ত করবে, যারা বিয়ে করবে তারা আশা করে নিয়ত করবে যে আমরা আমাদের বিয়েতে এ ধরনের কোন আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি মূলক আমরা কাজ করব না। আর অভিভাবক আপনারা যারা দেখতে পাচ্ছেন, আশা করব আমরা আজকে মাহে রমজান মোবারকে দোয়া করব আপনাদের জন্য যে আমরা এই সকল বিষয়গুলোকে আমরা পরিহার করি।
আমি কি চাই আমার বিবাহের পর আমার সন্তান বিহায়া হোক?
কখনো না,
নির্লজ্জ হোক,
নেককার সন্তান চাই,
নেককার হুজুর দোয়া করবেন। আমি হুজুরের কাছে কি দোয়া চাইলে হবে? আমি যে পাত্র টানছি ওটার যে বেহায়াপনা করে শুরু করলাম, আমার সূচনা যদি হয় নাপাকি দিয়ে, বেহায়াপনা দিয়ে, নির্লজ্জপনা দিয়ে, আমি যখন বিচিটা বপন করছি, হ্যাঁ, ওই বিচির মধ্যে যদি পোকাওয়ালা থাকে সেখানে গাছটা কি ভালো হবে?
কখনো না।
মানে আমাদের একটা ন্যূনতম কমন সেন্স থাকা দরকার ইমরান ভাই, যে আমি চাই নেক সন্তান, আমি চাই পবিত্র সন্তান, আমি চাই ভালো। অতএব আপনার এই বিবাহের অনুষ্ঠানটাকে আপনি পবিত্র করেন। আমি অনুষ্ঠানের বিরোধী না কিন্তু ইমরান ভাই, আপনি অনুষ্ঠান করেন, আপনি 100 লোক দিয়ে করবেন কেন, 20,000 লোক দিয়ে আপনি অনুষ্ঠান করেন, নাত মাহফিল করেন, 20,000 লোককে আপনি বিরিয়ানি খাওয়ান, সেখানে দোয়া নেন তাদের কাছ থেকে, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত ইসলামের মাদিনী মহলের বরকতে এমনও বিয়েতে আলহামদুলিল্লাহ আমাদের অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে যেখানে যখন মেহফিল হচ্ছে তো কেউ জিজ্ঞাসা করলো যে ভাই এখানে কি হচ্ছে, তো বললেন যে বিবাহ, এখানে আজকে বিবাহ বাড়ি। তখন অবাক হয়ে গেল যে বিবাহ বাড়ি আর আজকে মাহফিল এই নাতে রসুল, আসলে হচ্ছে কি এর মাধ্যমে অর্থাৎ তার যে চিন্তা চেতনা এটাই ছিল যে বিবাহ মানে এখানে গান বাদ্য হবে, কিন্তু তখন সে আলহামদুলিল্লাহ অনেক উদ্বুদ্ধ হলো আমাদের সাথে প্র্যাকটিক্যাল ঘটনা ঘটলো।
আরেকটা কথা বলছি, আজকে আমাদের তালাকের সংখ্যা বেড়ে গেছে সমাজে, সবাই আমরা স্বীকার করি, কিন্তু
এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা বেশি হবে,
কিন্তু কেন আমরা কি কখনো চিন্তা করেছি
কারণ কি?
কারণ কি কেন বাড়ল তালাক?
যে
আমরা হাকিকতের দিকে আমাদের চোখকে নেই না, আমরা
শাখা প্রশাখার দিকে শুধুমাত্র দৃষ্টি দিই, আমরা গাছের মূলের দিকে তাকাই না। কারণ হবে না কেন, অশান্তি হবে না কেন, আজকে মেজরিটি পরিবারের মধ্যে অশান্তি, কারণ হচ্ছে তাদের সূচনা হয়েছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি কারণে, শয়তানের আশ্বাসা দিয়ে বিধায় সেই ফ্যামিলির মধ্যে সুখ আসছে না, সেখানে তালাক সংঘটিত হচ্ছে। সেখানে একটি কথা মনে রাখবেন, যদি দেন মোহর দিয়ে আটকিয়ে রেখে বিবাহকে আটকানো যেত তাহলে তালাকের সংখ্যা কখনো বাড়ত না। আজকে বেশিরভাগ তালাক হচ্ছে মেয়ের পক্ষ থেকে, শতকরা 90টা। এর কারণ আমি তো বলবো আমার দৃষ্টিকোণ থেকে যে মূল কারণ হচ্ছে ইসলামের হুকুম থেকে সরে দাঁড়ানো। এই থেকে যদি আমরা বাঁচতে চাই আমাকে প্রথমত শরীয়ত অনুযায়ী পাত্রপাত্রীকে দেখতে হবে। প্রথমত দেখার পর শরীয়ত অনুযায়ী দিন তারিখ নির্ধারণ করতে হবে, সেখানে কোনো অবৈধ কাউকে নিয়ে যাওয়া
যাবে না,
যাবে না। অতপর যখন বিবাহের অনুষ্ঠান আমরা নির্ধারণ করব, সেখানে বলবো না আমার পক্ষ থেকে 200 বরযাত্রী আসবে, 400 বরযাত্রী আসবে। হ্যাঁ, যদি মেয়ের বাবা আনন্দ চিত্তে বলে যে আপনারা আমার বাড়িতে মেহমান আসবেন, আলহামদুলিল্লাহ, সেটা অন্য হিসেব। কারণ কেউ যদি ইনভাইট করে সে দাওয়াত, সেটা অন্য হিসেব। যদি সেটাকে পরপর আমরা গায়ে হলুদ অনুষ্ঠানটাকে পরিপূর্ণরূপে বর্জন করব। যদি আমরা এই সকল বিষয়গুলোকে মোটামুটি মেনটেন করতে পারি, আশা করা যায় যে আমাদের পরিবারের মধ্যে কল্যাণ চলে আসবে।
আশা করি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আপনি বুঝতে পেরেছেন যে আসলে এই 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 যে নিয়ম আমরা মোবাইলে দাওয়াত ইসলামী থেকে শ্রবণ করলাম, এটাই হচ্ছে কিন্তু আমাদের ইসলামী তরিকা। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, ইসলাম আমরা এমন এক ধর্ম আমরা পেয়েছি যে ধর্মের মধ্যে প্রতিটি কাজের যে শৃঙ্খলা নিয়ম পদ্ধতি আলহামদুলিল্লাহ ইসলাম আমাদেরকে নিয়ে দিয়েছে, আমরা এদিক সেদিক যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। আপনি ইসলামকে ফলো করেন প্রতিটি কাজ, শুধু বিয়ে না, আপনার আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি রেহনুমা পথ প্রদর্শক হিসাবে আমরা ইসলামকে আমরা গ্রহণ করি। একটি প্যাকেজ আমাদের মাঝে রয়েছে মাদিনী মুন্নার মাদিনী ফুল, আসুন আমরা দেখি।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা ঘরে আসা যাওয়ার সুন্নত ও আদব শিখব। যখন ঘর থেকে বের হবে তখন এই দোয়া পড়ুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনুবাদ, আল্লাহর নামে আরম্ভ, আমি আল্লাহর উপরে ভরসা করছি, আল্লাহ প্রদত্ত ক্ষমতা ব্যক্তিত্ব কোনো সামর্থ্য ও শক্তি নেই। নিজ ঘরে আসা যাওয়া মুহরিম মুহরিমাদের, যেমন মা বাবা ভাই বোন সন্তান সন্ততি ইত্যাদি সালাম করুন। আল্লাহ তাআলার নাম নেওয়া ব্যতীত যে ঘরে প্রবেশ করবে শয়তান তার সাথে প্রবেশ করে। যদি এমন ঘর চাই নিজের খালি ঘর যেখানে কেউ নেই, তবে এভাবে বলুন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, অর্থাৎ আমাদের ও আল্লাহর নেক বান্দাদের উপর সালাম। ফেরেশতাগণ এ সালামের উত্তর প্রদান করেন।
আলহামদুলিল্লাহ, আমরা ঘরে আসা যাওয়ার মাদিনী ফুল আমরা শ্রবণ করলাম। অবশ্যই ঘরে প্রবেশ করার সুন্নত তরিকা, ঘর থেকে বের হওয়ার সুন্নত তরিকা রয়েছে, এবং এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক উপকারও রয়েছে। আমরা শেখ তরিকা আমিরা আল সুন্নাত দামাত বরকাতুমা আলিয়ার যে 163 মাদিনী ফুল এক রিসালা, এই রিসালার মধ্যে ঘরে আসা যাওয়ার বিস্তারিত সুন্নত আদব লেখা রয়েছে। আমরা ইনশাআল্লাহ মক্তাবাতুল মদিনা থেকে সংগ্রহ করব, www.dawatislami.net থেকেও এই রিসালা এবং শেখ তরিকাত আমির আল সুন্নতের আরো অসংখ্য রিসালা আমরা ইনশাআল্লাহ সংগ্রহ করব এবং এর উপর আমরা আমলও করব ইনশাআল্লাহ। আর আমরা আজকের অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ মাদিনী ফুল,
আসলে ইমরান ভাই দেখেন এই যে বিবাহটা, হ্যাঁ
জি,
বিবাহ করি কেন যদি কাউকে প্রশ্ন করেন, বলে ধর্ম বলেছে, ইসলাম বলেছে, আন্ডারস্টুড কথা, সবার কথা কিন্তু এইটাই,
ইসলামের হুকুম
হুকুম, এই জন্য বিবাহ করি, অন্য কিছু কথা কিন্তু বলে না। ইসলাম হুকুম দিয়েছে এজন্য আমি বিবাহ করি, কিন্তু সিস্টেম কি সেটা আমি অবলম্বন করি
না,
ব্যাপারটা কেমন হলো না। ইসলাম আমাকে বলল এজন্য আমি বিবাহ করছি,
আর হাওলাত করে নিচ্ছে ইহুদি খ্রিস্টান আর অমুসলিমদের সংস্কৃতি পদ্ধতি, এটা কেমন হয়ে গেল? নিজেকে অপূর্ণ একেবারে টোটালি। আমি অনুরোধ করব যে ইসলামের উদ্বুদ্ধ হওয়ার মাধ্যমে আপনি বিবাহ করতে যাচ্ছেন, যে ইসলাম আপনাকে এত বড় একটি নিয়ামত দিল বিবাহ নামক, যেটা এবাদত, যার আপনার শারীরিক আত্মিক সামাজিক সকল দিকে আপনার প্রশান্তিদায়ক একটি মাধ্যম বিবাহ অনুষ্ঠান, আর ইসলাম সেটাকে আপনাকে উদ্বুদ্ধ করেছে আর আপনিও অগ্রসর হয়ে সেই বিবাহ করছেন করাচ্ছেন, তাহলে কি এটা আপনার দায়িত্ব না যে আপনি ওই ইসলামের রীতি নীতি অনুযায়ী আপনি বিবাহ করবেন করাবেন? আপনার বিবেক কি বলে? আমি আপনাকে বলবো মাদানী সেন দর্শক বৃন্দ, এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন, যে আপনি মানুষ হিসেবে আপনি যেটা স্বীকার করেন ইসলাম আপনাকে উদ্বুদ্ধ করেছে বিধায় আপনি বিবাহ করছেন কিংবা করাচ্ছেন, এখন কি এই বিবাহের পদ্ধতিটা ইসলাম অনুযায়ী হওয়া উচিত না? আমরা কিন্তু বর্ণনা করে ফেলেছি ইতিমধ্যে যে আমরা কি কি খারাপ কাজ করছি এবং কি কি ইসলামিক পদ্ধতি হওয়া চাই। আমি মাদানী সেন দর্শক বৃন্দকে সর্বশেষ বিনীত অনুরোধ এটাই করব, যদি আপনি আপনার মেয়ের কল্যাণ চান, আপনার ছেলের কল্যাণ চান, আপনি নিজে বিবাহ করছেন আপনার নিজের কল্যাণ চান, নেক সন্তান চান, আপনার পরবর্তী প্রজন্ম সুস্থ হোক, দেখুন আল্লাহ তাআলা সন্তান দেয়, ওই সন্তানটা যদি অ্যাবনর্মাল হয় কল্পনা করা যায় ওই পিতা মাতার কত কষ্ট হবে,
কত কষ্ট,
সারাটা জীবন কষ্ট। এই যে ব্যাপারগুলো যে এ আল্লাহ তাআলার বিপদ আপদ থেকে যেন আমাকে রক্ষা করে, এই জন্য এই ভয়ও তো আমাকে এই গুনার কাছ থেকে বিরত থাকা চাই।
অসময় হয় যেমন কর্ম তেমন ফল,
যেমন কর্মটা হাকিকত
এটা হচ্ছে, কিন্তু
আমি তেঁতুল গাছ লাগায় যদি বলি আপেল আসবে আমার কাছে, এটা আশ্চর্যকর কল্পনা না? তেঁতুল গাছ লাগায় আমি দোয়া করি আল্লাহ তুমি আমি লাগাইছি তেঁতুল গাছ আমার আপেল দিয়ে দাও, এটা বেয়াকুবের বোকামি ছাড়ার কিছু না। হ্যাঁ আল্লাহ তাআলা ইচ্ছে করলে আল্লাহ তাআলা ক্ষমতা আছে তেঁতুল গাছের মধ্যে আপেল ফলানো, কিন্তু ঘটে কম। তা আমি বলবো যে বিবাহ আপনি করছেন কিংবা আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন কিংবা ছেলেকে বিবাহ করাচ্ছেন কিংবা নিজে বিবাহ করছেন, আসুন আমরা সকল প্রকার অপসংস্কৃতিকে বেহায়াপনাকে পরিহার করে আমরা ইসলামী জিন্দিগি মোতাবেক ইসলামের পদ্ধতি অনুযায়ী আমরা বিবাহের অনুষ্ঠানগুলো পরিচালনা করি।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে আসলে অনেক কিছু আমাদের আলোচনার বিষয় ছিল, তারপরও যতটুকু মূল যে বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমরা মুবাল্লিগে দাওয়াতে ইসলামী থেকে আমরা শ্রবণ করলাম, এছাড়াও আমাদের সমাজে আমাদের এলাকায় অনেক ইসলাম বিরোধী এমন কিছু বিষয় হচ্ছে যেগুলো আমরা জানি, আমরা সকল প্রকারের আপনার কুপথা থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে এবং ইসলাম যেভাবে বলে আমরা সঠিকভাবে বিবাহের ব্যবস্থা করব, আর এর মাধ্যমে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা যে বিষয়টা জানলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমরা নেককার পরহেজগার আমরা সন্তান দুনিয়াতে আসবে আর ওই সন্তান মা বাবার জন্য অনেক বড় কল্যাণময় হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যা শ্রবণ করলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা অনুষ্ঠানে রাসূল করিম গফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করি।
Oh.
ইসলাম ও বিবাহ এই বিষয়ে যে আমরা শ্রবণ করলাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ সমস্ত প্রকারের কুসংস্কার থেকে বাঁচার এবং ইসলামকে আমাদেরকে পালন করার, সঠিক ভাবে পালন করার সেই তৌফিক দান করে দাও। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। الصلاه والسلام عليك نبي الله وعلى اليك واصحابك يا نور الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم.